ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশ ও ভারতে সোমবার রাত। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখনকার অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিভিন্ন রিপোর্ট প্রতিবেদনের মধ্যে থাকছে ঢাকা থেকে সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের ইসলামী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদিনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
ওদিকে কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষরায় জানাচ্ছেন,
সন্ত্রাসবাদ দমনের মোকাবিলায় এবার পাকিস্তান ভারতের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এইসব রিপোর্ট প্রতিবেদনের সঙ্গে প্রথমেই কিন্তু রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম মফিজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওদিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে ইসলামিক স্টেট বা আইএস এর সদস্য সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে হরকতুল জিহাদ ইসলাম, জেএমবি, হুজিবি, হিজবুত তাহরির সহ ছটি সংগঠনকে জঙ্গি তৎপরতার কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আনসারুল্লাহ বাংলা টিম কয়েকজন ব্লগার হত্যা এবং তাদের উপরে হামলা চালানোর দায় দায়িত্ব স্বীকার করেছে। এদিকে পুলিশ বলছে, তারা ইসলামিক স্টেট বা আইএস এর সাথে সংশ্লিষ্ট দুজনকে ঢাকায় গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন যে গ্রেপ্তার কিন্তু একজন 20 জনের একটি গ্রুপ তৈরি করেছে, যাদের অনেকেই সিরিয়া এবং ইরাকে আইএস কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত। গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন,
মাধ্যমে বিভিন্ন জনকে বেশ কয়েকজনকে আমরা যেটা তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, প্রায় 20 জনের মতো একটা গ্রুপকে সে প্রস্তুত করেছে, যাদেরকে যাদের ভিতরে অনেকেই ইরাক এবং সিরিয়াতে সুকথিত জিহাদে অংশগ্রহণ করার জন্য যেতে ইচ্ছুক।
পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত দুজনেই তথ্য প্রযুক্তিবিদ, তবে পুলিশ বিস্তারিত আর কিছুই জানায়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মালয়েশিয়ার পুলিশ প্রধান বলছেন, থাইল্যান্ডের সাথে সীমান্তের কাছে 139টি কবরে যাদের দেহাবশেষ পাওয়া গেছে তারা সম্ভবত অভিবাসী ছিলেন। কোনো কোনো কবরে একাধিক দেহ পাওয়া গেছে। জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বাকর সাংবাদিকদের বলেছেন, 28টি সন্দেহভাজন মানব পাচার শিবিরে ওইসব কবর পাওয়া গেছে। এক একটি বন্দী শিবিরে 20 থেকে 300 পর্যন্ত মানুষ থাকত বলে ধারণা করা হয়। মিস্টার বাকর বলেন, উদ্ধারকর্মীরা ওইসব দেহাবশেষ কবর থেকে তুলে ময়নাতদন্ত করছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় মানুষ পাচার সংকট চলছে, যেখানে মায়ানমার এবং বাংলাদেশ থেকে থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় হাজার হাজার মানুষ পাচার করা হয়। বেশিরভাগ বাংলাদেশি দারিদ্র থেকে মুক্তির আশায় বিদেশে যাচ্ছে। ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমির খসরু।
থাইল্যান্ডের সীমান্ত সংলগ্ন মালয়েশীয় উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় 139টি গণকবর এবং 28টি মানব পাচার সংশ্লিষ্ট বন্দী শিবিরের সন্ধান পেয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। মালয়েশিয়ার পুলিশ প্রধান সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তবে 139টি গণকবরে কতটি দেহাবশেষ রয়েছে সে সম্পর্কে তারা এখনো নিশ্চিত নন। যে এলাকায় ওই গণকবরের সন্ধান মিলেছে তা বনজঙ্গলে পূর্ণ এবং পাহাড়ি দুর্গম এলাকা বলে পুলিশ প্রধান জানিয়েছেন। সংবাদ মাধ্যম বলছে যে 28টি বন্দী শিবিরের সন্ধান মিলেছে তাতে বহু অভিবাসন প্রত্যাশী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত 30টি গণকবরের সন্ধান মিলেছিল, যার একটিতেই অন্তত 100টি দেহাবশেষ পাওয়া গেছে বলে মালয়েশীয় গণমাধ্যম বলছে। আর ওই দেহাবশেষ বাংলাদেশি এবং রোহিঙ্গা অভিবাসীদের বলেও ধারণা করা হচ্ছে। এদিকে ঢাকায় প্রাপ্ত বিভিন্ন সূত্র বলছে, সমুদ্রে এখনো ভাসমান অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার কাজ ধীর গতিতে চলছে, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত আহ্বানের পরেও। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আজ আদালতে যান। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
তার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 18 জুন পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত। তবে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন রশিদের দেওয়া সাক্ষ্য বাতিলের জন্য খালেদা জিয়ার আইনজীবীদের দায়ের করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার আদেশ দেন। পরে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে এ সাক্ষ্য নেওয়া হয়েছে।
আমাদের দরখাস্ত মঞ্জুর করেছে, কিন্তু সাক্ষ্য গ্রহণ করেছেন আমার অনুপস্থিতিতে, সেটা সম্পূর্ণ বেআইনি এবং এর সপক্ষে আমরা হাইকোর্টের একটি ডিসিশন দিয়েছি এবং আমরা আশা করেছিলাম এই কারণে আমাদেরকে সময় দিয়ে দিয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মুশারফ হোসেন কাজল বলেন, তারা দুটি আবেদন করেছিলেন, এর মধ্যে সাক্ষ্য গ্রহণ বাতিলের আবেদন আদালত খারিজ করে দিয়েছেন, কারণ সাক্ষ্য গ্রহণ আইনসম্মত ছিল। সোমবার সকালে খালেদা জিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন। এ সময় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি 2010 সালের 8ই আগস্ট দায়ের করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 116তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সারা দেশে কবির জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের সময় যে জয় বাংলা স্লোগান দিতাম তা নজরুলের একটি কবিতা থেকে বঙ্গবন্ধু নিয়েছিলেন।
কবিতা পড়লে পরে মনে হয় এমন কোন একটা বিষয় নাই যেটা তিনি স্পর্শ করেননি এবং যা তিনি লেখেন নাই।
কুমিল্লা টাউন হলে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তার অসাম্প্রদায়িক চেতনা আমাদের প্রেরণা যোগায়। ওদিকে ময়মনসিংহের ত্রিশালে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে 3-দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহ রিজভী। এ সময় তিনি বলেন, নজরুল শুধু বাংলাদেশের জাতীয় কবি নন, তিনি বিশ্বের কবি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, সপ্তাহ নয় বরং কিছুদিনের মধ্যেই ইসলামিক স্টেটের বিদ্রোহীদের কাছ থেকে রামাদি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হবে। বিবিসি এ খবর দিয়েছে। বিবিসির সাথে দেয়া এক সাক্ষাৎকারে ইরাকের ওই নেতা স্বীকার করেন, বিদ্রোহীরা সরকারি সেনাদের ওপর আচমকা চড়াও হয়ে তাদের পিছু হটতে বাধ্য করে, যার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার ইসলামিক স্টেটকে পরাজিত করার ব্যাপারে ইরাকের ইচ্ছার প্রতি প্রশ্ন তোলেন। তবে আল আবাদি বিদ্রোহীদের হটিয়ে দেবার ব্যাপারে ইরাকের সক্ষমতা নিয়ে আস্থা প্রকাশ করেছেন। সিরিয়ার সরকারি বাহিনী অবরুদ্ধ কেন্দ্রীয় শহর পালমিরাতে ইসলামিক স্টেটের যোদ্ধাদের লক্ষ্য করে অন্তত 15টি বিমান হামলা চালিয়েছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যারা কিনা সেদেশের মানুষের মাধ্যমে সিরিয়ার সহিংসতা পর্যবেক্ষণ করছে। তারা বলছে, ওইসব বিমান হামলার লক্ষ্যের মধ্যে ছিল একটি সামরিক গোয়েন্দা ভবন এবং একটি হাসপাতাল। ইসলামিক স্টেট গোষ্ঠী ঐতিহাসিক শহরটি গত সপ্তাহে দখল করে নেয়। অবজারভেটরি সংস্থা বলছে, জঙ্গিরা 271 জনকে হত্যা করেছে, যাদের মধ্যে ছিল শিশু, সেবিকা এবং সিরিয়ান সৈন্য। এছাড়াও তারা 600 জনের বেশি মানুষকে বন্দী করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভারতীয় স্টেট ব্যাংকের অফিসারদের সম্মেলনে যোগদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আশা প্রকাশ করেছেন যে সন্ত্রাস দমনে ভারতের পাশে পাকিস্তান সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় স্টেট ব্যাংকের অফিসারদের সম্মেলনে অংশ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাস দমনে পাকিস্তান ভারতের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় পাকিস্তান সবসময় ভারতের পাশে থাকবে। সেই সাথে তার বক্তব্য, দেশের প্রতিটি মুসলিম নাগরিকের স্বদেশ প্রীতির কোনো খামতি নেই এবং তারা সকলেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আইএসআই এর মতো কোন মৌলবাদী গোষ্ঠীকে ভারতীয় মুসলিম সমর্থন করে না বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ দমনে জাল নোট কারবার বন্ধে ভারতীয় ব্যাংকগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পরমাশিস খসরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তান কর্তৃপক্ষ বলেছে, দক্ষিণের জাবাল প্রদেশে একটি সরকারি ভবনের প্রবেশদ্বারে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি উঠিয়ে দিলে অন্তত 5 ব্যক্তি নিহত এবং 60 জনের বেশি মানুষ আহত হয়। ওই ভয়াবহ হামলার লক্ষ্য ছিল কালাতে প্রাদেশিক কাউন্সিল অফিস। পুলিশ বলছে হতাহতদের মধ্যে মহিলা এবং শিশু রয়েছে। ওই হামলায় কয়েকজন কাউন্সিল সদস্য আহত হন। হাসপাতাল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আফগান প্রচার মাধ্যম বলছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। জাতিসংঘ আফগানিস্তানের সহিংসতায় বেসামরিক মানুষ হতাহতের ঘটনা বাড়ায় ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 2014 সালের তুলনায় এবছর এ নাগাদ আরও বেশি বেসামরিক আফগান হতাহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। বিশ্ব সংবাদ শেষ হল।
ভয়েস অফ আমেরিকা থেকে আমাদের এই বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। আপনারা খবরেই শুনেছেন, বাংলাদেশ সরকার ইসলামী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ইসলামী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করা এবং জঙ্গিবাদ দমনে নিষিদ্ধ করাই কি ওই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ, না আরও কিছু করণীয় রয়েছে? এসব বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করছেন বাংলাদেশের বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক জেনারেল মনিরুজ্জামান। তার সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে। ব্লগার হত্যা, ব্লগারদের উপরে হামলা, বিশিষ্ট ব্যক্তিদের প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় এই সংগঠনটি দায় দায়িত্ব স্বীকার করে। এই সংগঠনটি নিষিদ্ধ করার বিষয়ে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান।
আজকে আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিম নামে যে জঙ্গি সংগঠনটি আছে সেটাকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। আমরা ইদানিং কিছুকাল থেকে দেখে আসছিলাম যে আনসারুল্লাহ বাংলা টিম নামে যে সংগঠনটি আছে তারা বেশ তৎপর ছিল এবং তাদের কর্মকাণ্ড তারা বিস্তার লাভ করে বেশ কিছু কর্মকাণ্ড পরিচালিত করছিল। তার ভিতরে বিশেষ করে উল্লেখ করতে হবে যে গত কয়েক মাসে যে ব্লগার হত্যা হয়েছে তার সাথে আনসারুল্লাহ বাংলা টিম সরাসরি জড়িত ছিল বলে তারা দাবি করেছে। এছাড়া আমরা দেখেছি আনসারুল্লাহ বাংলা টিমের অন্যান্য কর্মকাণ্ডের ভিতরে নতুন নতুন উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রয়াস পেয়েছিল। তাদের ধরে আমরা জেনেছি যে পুলিশের মাধ্যমে একসময় রিপোর্ট এসেছিল যে তারা ড্রোন তৈরি করে হয়তো কোনো তৎপরতা করার জন্য চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম এসব কর্মকাণ্ড ছাড়াও তারা প্রচার মাধ্যমে বেশ জোরালোভাবে তারা কাজ করে আসছিল, বিশেষ করে সাইবার স্পেসে। সার্বিকভাবে দেখতে পাওয়া যায় যে আনসারুল্লাহ বাংলা টিম নামে যে সংগঠিত তুলনামূলকভাবে নতুন হলেও তারা বাংলাদেশের জঙ্গি সংগঠন হিসেবে বেশ সক্রিয়ভাবে তাদের সংগঠনের ভূমিকা রেখে আসছিল। কাজেই যে প্রজ্ঞাপনের মাধ্যমে সংগঠনটিকে আজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা যথার্থ বলে আমি মনে করি।
ইতিপূর্বে অর্থাৎ 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত 6টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এখন আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধ করার মাধ্যমে জঙ্গিবাদের উত্থান রোধ কতটা আসলে সম্ভব, না অন্য কোনো পথও রয়েছে, এমন প্রশ্নের জবাবে জেনারেল মনিরুজ্জামান,
এটা কোনোভাবেই হয় না। এই কারণে যে সন্ত্রাস বিরোধী যে অভিযানটা সেটা একটা সার্বিক অভিযান বা একটা স্ট্র্যাটেজির মাধ্যমে সার্বিকভাবে সেটাকে পরিচালনা করতে হয়। এটার বিভিন্ন স্তর আছে, বিভিন্ন ধাপ আছে এবং বিভিন্নভাবে এটাকে বিকাশ করতে হয়। তার ভিতরে একটি পদ্ধতি হচ্ছে হলো কোন জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা বা বেআইনি ঘোষণা করা। এটার অর্থ এই না হতে পারে না কোনো সময় যে এটাকে নিষিদ্ধ ঘোষণার মাধ্যমেই তাদের সম্পূর্ণ কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে যাবে বা তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করা যাবে। এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করার পরেও আমরা জানি যে বাংলাদেশে এর আগে আরো 6টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তাদের সম্পূর্ণভাবে দমন করা সম্ভব হয়নি। কাজে দেখা যাচ্ছে যে এখানে শুধু নিষিদ্ধ ঘোষণা করেই এখানে থেমে গেলে চলবে না। আমাদের সমাজের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে একটি সার্বিক কৌশলগতভাবে তাদেরকে নির্মূল করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেদিকে এগোতে হবে।
জেনারেল মনিরুজ্জামানের মতে শুধু নিষিদ্ধ করে থেমে গেলেই চলবে না, জঙ্গিবাদ দমনে সামগ্রিকভাবে সমন্বিত কর্মকৌশল প্রয়োজন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন যে দেশের উত্তরাঞ্চলে তারা সন্দেহভাজন মানব পাচারকারীদের 28টি শিবিরের সন্ধান পেয়েছেন এবং সেখানে অসংখ্য গণকবর তারা দেখতে পেয়েছেন। শেগুপ্তা, এটা নিয়ে তো স্টিভ হারম্যান ব্যাংকক থেকে, আমাদের দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যুরো থেকে স্টিভ হারম্যান যে রিপোর্টটি পাঠিয়েছেন, সেই রিপোর্টে তিনি কি বলছেন, 139টি কবরের সন্ধান পেয়েছেন যেখানে একাধিক মানুষকে মানে কবর দেয়া হয়,
দেহাবশেষ
পাওয়া গেছে, এবং সেখানে
শিবিরের সংখ্যা হচ্ছে 28টি।
হ্যাঁ, তো এই মানব পাচারকারীদের শিবির যে পাওয়া গেছে বলে সন্দেহ করা হচ্ছে, সঠিক তথ্য কি কোনো তিনি জানিয়েছেন স্টিভ হারম্যান?
হ্যাঁ, উনি সে বিষয়ে তার পুরো রিপোর্টটি লিখেছেন।
হ্যাঁ,
সোমবার থাই সীমান্তের কাছে ওয়াং কেলিয়ান শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মালয়েশিয়ার পুলিশ প্রধান জেনারেল খালেদ আবু বাকর কিভাবে তারা গণকবর ও শিবিরগুলো উদ্ঘাটন করেন তার বিবরণ দেন।
আচ্ছা, তো স্টিভ হারম্যান কি জানাচ্ছেন?
তিনি বলেন, জেনারেল আবু বাকর বলেছেন,
The first team has gone in this morning, forensic and medical team, to exhume whatever remains there. We will conduct post-mortem on those remains which we found to get to the cause of death.
তিনি বললেন যে দেহাবশেষ সেখানে আছে তা খুঁড়ে বার করার জন্য আজ সকালে প্রথম টিমটি সেখানে গেছে, ফরেন্সিক এবং চিকিৎসকদের দল। কিভাবে মৃত্যু ঘটেছে তা নির্ধারণের জন্য আমরা দেহাবশেষ পোস্টমর্টম করব।
তার মানে তার তথ্য থেকে এটাই জানা যাচ্ছে যে এটা পোস্টমর্টম যখন করবে, তারা যখন ময়নাতদন্ত করে দেখবে, তাহলে এটা থেকে জানা যাবে যে তারা বাংলাদেশের ছিল কিনা, এবং এই মানব পাচারকারীরা কিভাবে কিভাবে মেরেছিল,
সেটাও তারা
তথ্য জানা যাবে। আর কি লিখছেন তিনি?
কর্মকর্তারা বলেন, সবচাইতে বড় যে শিবির পাওয়া গেছে তাতে 300 মতো লোককে হয়তো আটকে রাখা হতো। গণকবর পাওয়া গেছে মালয়েশিয়ার সবচেয়ে ছোট্ট রাজ্য পার্লেসে, এটা থাইল্যান্ডের সংখ্লা প্রদেশের পাশাপাশি, সেখানে আগে গণকবর পাওয়া যায়। ফিল রবার্টসন হচ্ছেন এশিয়ার বেসরকারি প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনের উপপরিচালক। তিনি বলেন,
Clearly this area has been an enclave for these ransom for release camps, and I don't believe for a second that that could take place without connivance at some level by the authorities.
তিনি বলেন, সুস্পষ্টতই মুক্তিপণের বিনিময়ে মুক্তিদানের শিবিরগুলোর একটা আস্তানা ছিল এই এলাকায়। আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না যে কোনো এক পর্যায়ে কর্তৃপক্ষের তথ্য বা জ্ঞান ছাড়া তারা এই কাজ করতে পারে।
হ্যাঁ, কারণ এটা তো মনে হয় যে শুধু মানব পাচারকারীরা লুকিয়ে গোপনে এই কাজ চালিয়ে যেত, এটা তো দিনের পর দিন সম্ভব না, এবং যেমন বোঝা যাচ্ছে যে এটা একদিনে তো সংঘটিত হয়নি।
আর সাংবাদিকরাও মালয়েশীয় পুলিশ প্রধান জেনারেল খালিদকে এই ধরনের অভিযোগের উত্তর দিতে বলেন। পুলিশ প্রধান তখন বলেন,
We will investigate and we will not condone anybody. Including Malaysian officials.
পুলিশ প্রধান জেনারেল খালিদ বলেন, আমরা তদন্ত করব, মালয়েশীয় কর্মকর্তারা সহ আমরা কাউকে মার্জনা করব না।
যাই হোক, এটা আমার মনে হয় যে তদন্ত করে দেখলে একটা সঠিক চিত্র পাওয়া যাবে, এবং আন্তর্জাতিক পর্যায়ে এর একটা বিরাট প্রভাব পড়বে, মানব পাচারকারীদের গ্রেফতার করা এবং তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
হিউম্যান রাইটস ওয়াচের রবার্টসন সীমান্তের দুপারে খুব ভালোভাবে তদন্ত করার আহ্বান জানান। তিনি বলেন,
In Thailand, what we've seen is local politicians and police being arrested. That's a first step, but they're not getting to the real masterminds, the sort of senior patrons behind these movements. And I'm expecting that
তিনি বলেন, আমরা দেখেছি থাইল্যান্ডে স্থানীয় রাজনীতিক ও পুলিশদের গ্রেপ্তার করা হচ্ছে, সেটা প্রথম পদক্ষেপ, কিন্তু তারা প্রকৃত পরিকল্পকদের এখনো ধরেনি, অর্থাৎ শীর্ষ উদ্যোক্তা যারা এইসব পরিকল্পনার পেছনে আছে। আমি মনে করছি আমরা মালয়েশিয়াও একই জিনিস দেখব, ওখানে যা ঘটেছে তার জন্য নিম্ন পর্যায়ে কয়েকজনকে ধরা হবে যাদের ওপর সব দোষ চাপানো হবে। মানব পাচারকারীরা নিরাপদ কোনো স্থানে তাদের নৌকো ভিড়াতে না পাওয়ায় সাগরেই নৌকোগুলো পরিত্যাগ করে, নৌকোয় রয়ে গেছে শত শত মানুষ খাদ্য বা জল ছাড়া। নৌকোগুলোর যাত্রীরা হচ্ছে বাংলাদেশি বা রোহিঙ্গা। মানবাধিকার গ্রুপগুলো মনে করে হাজার হাজার মানুষ হয়তো এখনো সাগরে ভাসছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আর এবার বিজ্ঞান পর্ব। যুক্তরাষ্ট্রের সৌরশক্তির উৎপাদন বছরে 60% বেড়ে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের যেসব গ্রাহক তাদের ঘরের বৈদ্যুতিক চাহিদা মেটাতে সৌরশক্তিকে বেছে নিয়েছে তাদের আবার অভিযোগ আছে। তাদের অভিযোগ, এতে করে তাদের সাশ্রয় হচ্ছে না, কিন্তু বরং অনেকাংশেই দেখা যাচ্ছে খরচ দিনে দিনে বেড়ে যাচ্ছে। ভয়েস অফ আমেরিকার জেফ সুইকার্ট এই সম্পর্কে একটি প্রতিবেদন লিখেছেন, সেটি আপনাদের শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, গত 50 বছর ধরে যেসব অ্যান্টিবায়োটিক বিভিন্ন রোগব্যাধি নিরাময়ে ব্যবহার হতো তাদের কার্যকারিতা ধীরে ধীরে কমে এসেছে। যেমন যেসব ব্যাকটেরিয়ার কারণে যক্ষা রোগ হয়, সেই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে। তবে এখন গবেষকদের একটি আন্তর্জাতিক দল অ্যান্টিবায়োটিকের এমন একটি যৌগিক পদার্থ আবিষ্কার করেছেন যা ব্যাকটেরিয়াকে ওষুধ প্রতিরোধী হয়ে উঠতে দেবে না। এর নাম হচ্ছে ট্যাক্সোব্যাকটিন। এই ব্যাকটেরিয়াটি মাটিতে পাওয়া যায়। বস্টনের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যান্টাই মাইক্রোবায়োরাল ডিসকভারি সেন্টারের পরিচালক কিম লুইস বললেন, অনেক ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে খাপ খাইয়ে নিতে পারে, তাই তখন ব্যাকটেরিয়া নিধনে এই ওষুধগুলো আর কাজ করে না।
Mutations occur, the protein changes and the antibiotic no longer binds. The targets of taxobactin are not proteins. It hits two different targets.
তিনি বললেন, প্রোটিনের পরিবর্তন হয়ে থাকে, তখন অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে যায়। তবে ট্যাক্সোব্যাকটিন নামের অ্যান্টিবায়োটিক প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে না। এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষের পলিমারকে লক্ষ্য করে কাজ করে, তাই তা পরিবর্তন হয় না। ট্যাক্সোব্যাকটিন ব্যাকটেরিয়ার বাইরের দেয়ালকে ভেঙে ফেলে, তা ধ্বংস করে দেয়। এই অ্যান্টিবায়োটিক ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। এই ইঁদুরগুলো 3 ধরনের মারাত্মক ভাইরাসে আক্রান্ত ছিল। সম্প্রতি নেচার পত্রিকায় এই নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপানো হয়েছে। ক্যানাডার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স বিভাগে কর্মরত জেরি রাইট বলেছেন, ট্যাক্সোব্যাকটিনের মতো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন ছিল অনেক আগে থেকেই।
If you find a new antibiotic, you want to be able to find something that there's not a lot of existing resistance to, or that resistance will be hard to get. And so, mission accomplished in that case.
তবে টেক্সোব্যাকটিন এবং এই ধরনের ওষুধ বাজারজাত করার আগে পশু এবং মানুষের ওপর পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে, এবং এতে করে অন্তত পক্ষে আরও 5 বছরের মতো সময় প্রয়োজন।
Welcome to English in a Minute.
না, ঠিক এক মিনিটই নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
আজ যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল ডে পালিত হচ্ছে, শুনুন এ নিয়েই আজকের সম্পাদকীয়। অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্র প্রতি বছর সামরিক বাহিনীর যে সদস্যরা দেশকে রক্ষা করার লক্ষ্যে প্রাণ দিয়েছেন তাদের প্রতি সম্মান জানায়। এটি একটি প্রাচীন প্রথা। অ্যাথেন্সের এক রাষ্ট্রনায়ক প্যারিকলস এক ভাষণে যেমন বলেছিলেন, যুদ্ধে যারা নিহত হন তারা যোগ্য পুরুষ। তার কথায়, জীবিতদের জন্য তার চাইতে বড় কোনো সাহসিকতার চেতনা আর হতে পারে না। সোমবার 25 মে আমেরিকার সর্বত্র বিভিন্ন অনুষ্ঠানে একই চেতনায় ভাষণ দেওয়া হয় এবং কয়েক মুহূর্তের জন্য নিরাপত্তা পালন করা হয়। ফ্ল্যান্ডার্স ফিল্ডে পপি ফুলের মতো দেশের বহু সামরিক সমাধিক্ষেত্রে সমাধিস্থলগুলোতে ছোট ছোট পতাকা দেখা যায়, আর তাদের পরিবারের সদস্যরা সেখানে যান এবং তাঁদেরকে স্মরণ করেন। আনুষ্ঠানিকতার পাশাপাশি যে সকল আমেরিকান দেশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য জীবনের চরম মূল্য দিয়েছেন, এই দিনটি জীবিত আমেরিকানদের সেই ঋণ পরিশোধের এক প্রতীক। এদের কেউ মারা গেছেন যুদ্ধে, কেউ বা রোগের শিকার হয়েছেন, অনেকে হারিয়ে গেছেন বিদেশি কারাগারে, কোনো দিন আর ফিরে আসেননি। তাদের বেশিরভাগ মারা গেছেন খুবই অল্প বয়সে। তারা দেশের আদর্শ এবং স্বাধীনতা রক্ষার জন্য এত অল্প বয়সে মারা গেছেন যে ওই বয়সে তারা সেই সব আদর্শ পুরোপুরি উপলব্ধি করারও সুযোগ পাননি। উত্তর আফ্রিকা, ইউরোপ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ সৈনিক অন্যদের মুক্ত করার জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন। মেমোরিয়াল ডে কোনো বিশেষ লড়াই বা যুদ্ধকে সম্মান প্রদর্শনের জন্য নয়, এর অর্থ বীরত্বের সৌধের বাইরে প্রসারিত। এই দিনটি বেঁচে থাকা কৃতজ্ঞ এক জাতির কৃতজ্ঞতার নিদর্শন, আর স্বাধীনতা রক্ষায় রক্তক্ষয় যে বৃথা যায় না, এই দিনটি তারই স্বীকৃতি। এই ছিল আজকের সম্পাদকীয়। আর এখন বুঝতেই পাচ্ছেন অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। সবশেষ পাওয়া খবর সহ সংক্ষিপ্ত সংবাদ শোনাচ্ছেন আহসানুল হক।
মালয়েশিয়ার পুলিশ প্রধান বলছেন থাইল্যান্ডের সাথে সীমান্তের কাছে 139টি কবরে যাদের দেহাবশেষ পাওয়া গেছে তারা সম্ভবত অভিবাসী ছিলেন। কোনো কোনো কবরে একাধিক দেহ পাওয়া গেছে। জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বাকর সাংবাদিকদের বলেছেন 28টি সন্দেহভাজন মানব পাচার বন্দী শিবিরে ওইসব কবর পাওয়া গেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম মফিজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওদিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে ইসলামিক স্টেট বা আইএস এর সদস্য সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। নেপালের ভূমিকম্পের পর যে ধস নেমেছে তার ফলে কাঠমান্ডুর 140 কিলোমিটার উত্তর পশ্চিমে গণ্ডক নদীর ওপর একটি কৃত্রিম বাঁধ তৈরি হয়েছে। সেখানে জমে রয়েছে 170 লক্ষ ঘন লিটার জল। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ধসের দেয়াল ফেটে ওই পানি নেমে আসবে নিচে এবং বন্যা হবে নেপালে এবং বিহারে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
নেপালের ভূমিকম্পের জেরে এক বিশাল ভূমি ধসে অবরুদ্ধ হয়ে পড়েছে গণ্ডক নদীর জলধারা, আর তারই ফলে নদীর বুকেই তৈরি হয়ে গেছে প্রকাণ্ড এক কৃত্রিম জলাধার। কিন্তু যে কোনো সময় ক্রমবর্ধমান জলস্রোতের চাপে ধসের দেওয়াল ভেঙে জলাধারে জমে থাকা 17 লক্ষ কিউবিক লিটার জল গণ্ডক নদীর দুকুল ভাসিয়ে নেমে আসতে পারে নেপাল থেকে ভারতের বিহার রাজ্যে। এই ঘোর গ্রীষ্মেও ঘটে যেতে পারে বিধ্বংসী এক বন্যা। বিহারের জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী এই মর্মে তার দপ্তরের সব ইঞ্জিনিয়ারকে সতর্ক করে দিয়েছেন। কাঠমান্ডুর 140 কিলোমিটার উত্তর পশ্চিমে রয়েছে গণ্ডকের ওপর ওই কৃত্রিম জলাধার। নদীর 90% জলধারই এখন আটকে রয়েছে। জলাধারের বর্তমান গভীরতা অকল্পনীয় 150 মিটার। প্রথমে ভাসবে নেপালের 7 জেলা, তারপর জলস্রোত নিচে নেমে ভাসিয়ে দেবে বিহারের 6 জেলা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলছেন সপ্তাহ নয় বরং কিছুদিনের মধ্যেই ইসলামিক স্টেটের বিদ্রোহীদের কাছ থেকে রামাদি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হবে। বিবিসি এ খবর দিয়েছে। বিবিসির সাথে দেয়া এক সাক্ষাৎকারে ইরাকের ওই নেতা স্বীকার করেন বিদ্রোহীরা সরকারি সেনাদের উপর আচমকা চড়াও হয়ে তাদের পিছু হটতে বাধ্য করে, যার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার ইসলামিক স্টেটকে পরাজিত করার ব্যাপারে ইরাকের ইচ্ছার প্রতি প্রশ্ন তোলেন। তবে আলাবাদি বিদ্রোহীদের হটিয়ে দেবার ব্যাপারে ইরাকের সক্ষমতা নিয়ে আস্থা প্রকাশ করেছেন। সিরিয়ার সরকারি বাহিনী অবরুদ্ধ কেন্দ্রীয় শহর পালমিরাতে ইসলামিক স্টেটের যোদ্ধাদের লক্ষ্য করে অন্তত 15টি বিমান হামলা চালিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, যারা কিনা সেদেশের মানুষের মাধ্যমে সিরিয়ার সহিংসতা পর্যবেক্ষণ করছে, তারা বলছে ওইসব বিমান হামলার লক্ষ্যের মধ্যে ছিল একটি সামরিক গোয়েন্দা ভবন এবং একটি হাসপাতাল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আগামীকাল আমাদের অধিবেশনে যোগ দেবেন আশা করি। অনুষ্ঠানটি আজকের প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, সঙ্গে প্রকৌশলী ছিলেন স্কেপসিস। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.